বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 29 ডিসেম্বর, 14 পৌষ এবং ফার্সি 8 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstudio.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে। ব্রিটেন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করায় এ ব্যাপারে তেহরানের তীব্র প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা সম্ভব নয় বলে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইব্রাহিম রাইসি। কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ সময় আছে পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের যৌথ বিবৃতি। বিএনপি নেতাদের অপরাজনীতির শিকার বেগম জিয়া বললেন কাদের, বিদেশে যেতে বেগম জিয়াকে শর্তযুক্ত আবেদন করার পরামর্শ আইনমন্ত্রীর। এবং বিজেপি রাবণের মতো যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে, ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। দুদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে 2022 সালের গোড়ার দিকে এই সফর অনুষ্ঠিত হবে। ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদুরি জাহরমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে প্রেসিডেন্ট পুতিন তার ইরানি সমকক্ষকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জাহরমি বলেন, তেহরান মস্কো সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা হবে এই সফরের মূল উদ্দেশ্য। ওদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, ইরান ও রাশিয়া সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী হয়েছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট রাইসি রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোন আলাপে মস্কোর সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, করোনাভাইরাস মোকাবেলায় রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চেষ্টা করছে ইরান।
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে ফল বের করে আনার জন্য কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহ সময় আছে বলে দাবি করেছে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় অংশগ্রহণকারী ওই তিন দেশ মঙ্গলবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে এই দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ দফা আলোচনায় কিছু কারিগরি বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে এবং এখন সব পক্ষকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগী হতে হবে। ভিয়েনা সংলাপের জন্য মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে বলে দাবি করলেও এই সংলাপ শেষ করার জন্য কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতেও রাজি হয়নি তিন ইউরোপীয় দেশ। তিন ইউরোপীয় দেশ এমন সময় ভিয়েনা সংলাপের সময় নিয়ে এই বক্তব্য দিল যখন ইরান বলেছে পরমাণু সমঝোতায় দেশটিকে দেওয়া সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না তেহরান। এছাড়া নিজের অধিকার নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন আলোচনা চালিয়ে যেত আপত্তি নেই তেহরানের। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনা দ্রুত গতিতে শেষ করতে হবে। আমাদের আলোচক দলগুলো দ্রুত গতিতে কাজ করছে এবং তারা ক্ষিপ্র গতিতে একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় লিখেছিলেন, ইরানের সঙ্গে সংলাপে আমরা অগ্রগতি অর্জন করেছি। ইরানে ভিয়েনা সংলাপকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা বলে অভিহিত করা হচ্ছে, কারণ 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ভিয়েনা সংলাপ সফল হলে সেসব নিষেধাজ্ঞা আবার তুলে নিতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকার সঙ্গে আসন্ন বৈঠকে নিজের দেশের স্বার্থ শক্তভাবে রক্ষা করা হবে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে তখন এই আলোচনা হতে যাচ্ছে। গতকাল রাজধানী মস্কোয় একটি বৈঠকে সের্গেই ল্যাভরভ বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ভারসাম্যপূর্ণ স্বার্থ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া একতরফাভাবে কোনো ছাড় দেবে না। এজন্য রাশিয়া বেশ জোরালোভাবে প্রস্তুতি নিয়েছে। এছাড়া সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ জানিয়েছেন, নতুন বছর উদযাপনের পরপরই আমেরিকার সঙ্গে আলোচনা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, ইউক্রেন ইস্যুতে আমেরিকা এবং রাশিয়া আগামী 10 জানুয়ারি বৈঠকে বসবে। এতে অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুও বিশেষ গুরুত্ব পাবে। 12 জানুয়ারি ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শত্রুদের সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেবে তেহরান। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালির সঙ্গে এক বৈঠকের পর একথা জানান। বৈঠকে দুই কর্মকর্তা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সাইবার হামলার বিরুদ্ধে যথাযথ আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাতে জেনারেল জালালি বলেন, তার সংস্থা বিদেশি হুমকির মোকাবেলায় দেশের অবকাঠামো রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। তবে হুমকির ধরনে পরিবর্তন আসায় আন্তর্জাতিক অঙ্গনে আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান বলেন, ইরানের সঙ্গে প্রচলিত যুদ্ধে পেরে উঠবে না দেখে শত্রুরা এদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সাইবার হামলা চালানোর অপ্রচলিত পন্থা বেছে নিয়েছে। এ ধরনের হুমকি প্রতিহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন তিনি। ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত বেশ কয়েকবার ইরানের একাধিক পরমাণু স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এ ধরনের হামলা প্রতিহত করার জন্য ইরানে প্যাসিভ ডিফেন্স সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বেগম জিয়াকে বিদেশে যেতে শর্তযুক্ত আবেদন করার পরামর্শ দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী। এদিকে খালেদা জিয়া বিএনপি নেতাদের অপরাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য ওবায়দুল কাদেরের। আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট।
দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে তাকে কিভাবে দরখাস্ত করতে হবে সেই প্রক্রিয়া আবারও জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়া যদি বলেন আপনারা আমাকে যে শর্তে ছেড়ে দিয়েছেন এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব। তখন তিনি আবার দরখাস্ত করতে পারেন। রাজধানীর সেগুনবাগিচায় আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধিতে কোথাও নেই যে তাকে আমরা আগের দরখাস্তের বিবেচনায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারব। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া যাবে না, এটা আমি কখনো বলিনি। একবার নিষ্পত্তিকৃত কোনো দরখাস্ত আবার পুনর্বিবেচনার কোনো সুযোগ ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নেই। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মামলার শুরু থেকে এখন পর্যন্ত তারা মিথ্যাচার আর অপরাজনীতির উপরই ভরসা করে চলেছে। তার চিকিৎসা নিয়েও অতি রাজনীতি করছে বিএনপি নেতারা। তারা চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকে অধিকতর গুরুত্ব দিয়েছে। বরং শেখ হাসিনাই খালেদা জিয়ার প্রতি উদারতা এবং মানবিকতার নজির স্থাপন করেছেন, অথচ সেই কৃতজ্ঞতা বোধও বিএনপিতে নেই। আজ রাজধানীর মন্ত্রীপাড়ায় নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বন্দী বেগম জিয়া অধিকতর শক্তিশালী এ দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মুক্তির চেষ্টাও করেনি, আইনগত লড়াইও তেমনটা করেনি। তাদের উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার গুটি হয়েছেন বেগম জিয়া।
ডেস্ক রিপোর্টে শুনলেন, ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, বিজেপি রাবণের মতো যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপি হল রাবণের মতো যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, গণপিটুনি আইনের বিরোধিতা করা হচ্ছে কেন আমি বুঝি না। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যকে এ ধরনের আইন তৈরি করার নির্দেশ দিয়েছিল। বিজেপির লোকেদের জিজ্ঞাসা করুন, এই আইন কি হিন্দু মুসলিম শিখ আদিবাসী খ্রিস্টান বা কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে? আইনটি গণপিটুনির বিরুদ্ধে। এতে ধর্ম কোনো মাপকাঠি নয়। আসলে বিজেপির রাজনীতি এমন যে এরা মানুষকে বিভ্রান্ত করে। বিজেপির লোকেরা চালাক এবং ইচ্ছাকৃতভাবে এ ধরনের বিতর্ক সৃষ্টি করে। এদিকে বিজেপি সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ বুধবার রেডিও তেহরানকে বলেন,
বিভিন্ন দলিত আদিবাসী এবং মুসলমানদের পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে এবং তারা মনুবাদী ভারত তৈরি করার লক্ষ্যে এটা চালাচ্ছে। ফলে সেখানে কখনো কখনো তাদের গণতান্ত্রিক মানুষের ধর্মনিরপেক্ষ মানুষের চাপে, আন্তর্জাতিক চাপে তাদের পিছতে হলেও আসলে তাদের রূপটা হচ্ছে দানবীয় রূপ। তারা মনুবাদিক ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, যদিও তাদের আশা কোনোদিন সফল হবে না। এটুকুই বল।
বিজেপির সম্পর্কে বলছিলেন বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন বলেছেন, বিজেপির বিষয়ে কি বলবো, তাদের অনেক মুখ এবং মুখোশ রয়েছে। রাজ্য গঠনের 20 বছরেরও বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে 16 বছরেরও বেশি সময় ধরে বিজেপি সরকার ক্ষমতায় ছিল। এরপরেও দরিদ্রতা, পশ্চাৎপদতা আমাদের রাজ্যের পরিচয়। দরিদ্রদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারি অফিসে ঘুষের প্রচলন ছিল, আমাদের সরকার এই অবস্থার পরিবর্তন করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স সুরেশ কুমারকে তলব করে এ ব্যাপারে তাদের গভীর উদ্বেগ জানিয়েছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ ভারতীয় চার্চ দি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর যে উন্মুক্ত আহ্বান দেশটির হিন্দুত্ববাদীরা জানিয়েছেন, সে ব্যাপারে পাকিস্তানের গভীর উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সিরিয়ার তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথ রুখে দাঁড়ানোর কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি সেনারা হাসাকা প্রদেশের আল দিরদারা গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ করেন। এ সময় স্থানীয় জনগণও সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন। উপায়ন্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথে ফিরে যেতে বাধ্য হয়। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে, তবে সেখানে কোনো সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেন ইরানকে তাদের শত্রুর তালিকা অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। ব্রিটেনের এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ব্রিটেন ইরানকে তাদের শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহসেন বাহারবান্দ বলেছেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না এবং সর্বশক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাব। তিনি বলেন, আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন কোনো দেশের সঙ্গে শত্রুতা গ্রহণযোগ্য নয় এবং পারস্পরিক স্বার্থ ও সম্মান দেখানো পররাষ্ট্রক্ষেত্রে ইরানের প্রধান মূল নীতি। ব্রিটেনের কর্মকর্তারা গত সপ্তাহে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে দাবি করেছেন। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাবের লঙ্ঘন। তখন থেকেই তেহরান লন্ডন উত্তেজনা চলে আসছে এবং শেষ পর্যন্ত ব্রিটেন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করল। আমেরিকা 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপের তিনটি দেশও অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আমেরিকার এ আচরণের প্রতি মৌন সমর্থন দিয়ে যাচ্ছে। লন্ডন ইরানের বিরুদ্ধে 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ এনে যে উদ্বেগ প্রকাশ করেছে তাতে বোঝা যায় এর মাধ্যমে তারা আসলে ইরান সহ এ অঞ্চলের কোনো কোনো দেশের বিরুদ্ধে তাদের অন্যায় আচরণের বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে। ক্ষেপণাস্ত্র বিষয়ে লন্ডনের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এ অঞ্চলে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার জন্য ব্রিটেনের কর্মকর্তাদের প্রচেষ্টার নিন্দা জানিয়ে ইয়েমেনে সৃষ্ট মানবিক বিপর্যয় সহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টির পেছনে এই অঞ্চলের কয়েকটি আগ্রাসী শক্তির কাছে ব্রিটেনের অস্ত্র বিক্রিকে দায়ী করেছেন। এদিকে ব্রিটেন পারস্য উপসাগরের আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের লন্ডনে জরুরি বৈঠক ডেকেছে। বৈঠক শেষে এক বিবৃতিতে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সর্বশেষ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, ইরান গত চার দশকের বেশি সময় ধরে আমেরিকা ও ইউরোপের শত্রুতা মোকাবেলা করে আসছে, তাই লন্ডন ইরানকে শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দিয়েছে তাতে তেহরান মোটেও চিন্তিত নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা সম্ভব নয়। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, কেউ সংলাপে আসুক বা না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। এ সম্পর্কে এবারে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক সংবিধান অনুযায়ী একটি নির্বাচন কমিশন আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এরকম একটি আইন প্রণয়ন করা সম্ভব নয়। তাছাড়া কোনো অর্ডিন্যান্স জারি করেও এটা করতে আগ্রহী নয় সরকার। আইনমন্ত্রী বলেছেন, গত দুটি মেয়াদে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। এভাবে গঠিত নির্বাচন কমিশনের অধীনে গত দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সার্চ কমিটি গঠন যদিও আইন না, তবে এটার ফোর্স অফ ল রয়েছে। আজ দুপুরে রাজধানীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় আইনমন্ত্রী এমন মন্তব্য করেন। আইনমন্ত্রী আরো বলেন,
মহামান্য রাষ্ট্রপতির এটা দায়িত্ব, মহামান্য রাষ্ট্রপতির এটা প্রেরোগেটিভ, মহামান্য রাষ্ট্রপতি যেই নির্দেশনা দিবেন। কিন্তু আইনের ব্যাপারে একটা কথা হচ্ছে যে 15ই ফেব্রুয়ারি যেহেতু এই নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে যাচ্ছে এবং সংসদ যখন এর মধ্যে এটা আইন করতে পারবে না, আমার মনে হয় যে এই ইলেকশন কমিশন নিয়ে গঠন নিয়ে কোনো বিতর্ক করার কোনো অবকাশ আছে।
তবে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন,
কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। আর মিডিয়ার বক্তব্য দিয়ে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যাবে না। নির্বাচন কমিশন গঠন করতে হলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমরা আশা করছি নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে অংশ নেবে।
রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন এবং এই সংলাপে সংকটের সমাধান হবে না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এবারও সে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ওদিকে জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় এক সম্বর্ধনা অনুষ্ঠানে বলেছেন, সংবিধানে নির্দেশনা থাকার পরও গত 50 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো সরকারই নির্বাচন কমিশন গঠন আইন করেনি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আমরা এই আইনটি করার অনুরোধ জানিয়েছি। একটি ভালো নির্বাচন কমিশন আইন করতে সকল রাজনৈতিক দলের ঐক্যমতে আসা উচিত বলেও তিনি মন্তব্য করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। স্বাস্থ্য মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ, অথচ দেখা যায় আমরা স্বাস্থ্যের বিষয়ে হেলাফেলা করে থাকি, এতে সৃষ্টি হয় নানা রোগ ব্যাধি। তো আমাদের স্বাস্থ্য কথার আসরে ব্লাড ক্যান্সার নিয়ে 8 পর্বের আলোচনার পর আজ থেকে ব্রেন স্ট্রোক নিয়ে কয়েক পর্বে আলোচনা হবে, আর আজ শুনবেন তার প্রথম পর্ব। এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, স্ট্রোক রোগটা আসলে কি? অনেক সময় বলতে শুনি হার্ট স্ট্রোক করেছে, তো স্ট্রোকটা আসলে কি আপনি যদি একটু বুঝিয়ে বলেন।
আসলে আমরা সাধারণ ভাষায় বলি যে হার্ট স্ট্রোক করেছে, আরেকটা আছে ব্রেন স্ট্রোক করেছে। আসলে হার্ট স্ট্রোকটা কিন্তু হৃদরোগের সাথে যায় না, কথাটা ভুল। স্ট্রোক বলতে আমরা মেইনলি যেটাকে ব্রেন স্ট্রোক হয় সেটাকে বুঝি এবং সেটাই বোঝা উচিত, সেটাই সত্য। হার্টের সাথে যেটা হয় সেটা হার্ট অ্যাটাক বলা যেতে পারে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা যেতে পারে। তাহলে দুইটার মেকানিজমটা অনেকটা একরকমই। যেমন ধরেন আমরা কোনো একটা জায়গায়, শরীরের যে কোনো একটা জায়গায় যদি রক্তের সাপ্লাইটা বন্ধ হয়ে যায় সেখানে পচন ধরে, সেটাই কিন্তু এমআই এবং স্ট্রোক। হার্টে যদি সেটা হয় সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা হার্ট অ্যাটাক, আর যদি ব্রেনে হয় সেটাকে বলি আমরা ব্রেন স্ট্রোক। তো আমি যেটা বলবো যে আসলে যদি সঠিকভাবে বলতে হয় আমরা হার্ট স্ট্রোক কথাটা উচ্চারণ না করে আমরা যদি হার্ট অ্যাটাক বলি সেটা সুন্দর হয়, সেটা হচ্ছে সঠিক।
আপনি বললেন হার্টের ক্ষেত্রে হয় অ্যাটাক এবং ব্রেনের ক্ষেত্রে হয় স্ট্রোক। তো এবার তাহলে জানতে চাইব ব্রেন স্ট্রোক কি।
ব্রেন স্ট্রোকটা হচ্ছে ব্রেনের কোন একটা অংশে রক্ত সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, রক্ত যেটা যাওয়ার কথা ছিল সেই জায়গাটা পৌঁছে না। তাহলে আমরা জানি যে শরীরের কোন একটা অংশে একটা সময় যদি রক্ত সাপ্লাই বন্ধ থাকে, রক্ত না যেতে পারে, তাহলে সেখানে যদি অক্সিজেন পায় না এবং নিউট্রিয়েন্টস গুলা সেখানে পৌঁছে না, সেই ক্ষেত্রে মাসেল গুলো ড্যামেজ হতে পারে। এই ক্ষেত্রে ব্রেনের ক্ষেত্রে ব্রেনটা আরো বেশি সেনসিটিভ, অল্প সময় পরেই সেখানে দেখা যায় ব্রেনের একটা অংশ ড্যামেজ হয়ে যায়, সেটাকে স্ট্রোক বলে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ব্রেন স্ট্রোক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
বিরতির আগে ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, আপনি ব্রেন স্ট্রোক সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দিলেন। তো এই ব্রেন স্ট্রোক কয় ধরনের হতে পারে একটু বলবেন কি?
এই স্ট্রোকটা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক আর একটা ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে সেখানে রক্ত পৌঁছতে পারছে না ডিউ টু ব্লকেজ। ব্রেনে যে রক্ত নালীগুলো আছে সেখানে কোথাও যদি রক্ত জমা বেঁধে বন্ধ হয়ে যায়, অথবা হার্ট থেকে বা রক্তের রক্ত নালীর অন্য কোনো জায়গা থেকে রক্ত জমার টিক বা রক্তপিণ্ড যদি ব্রেনের রক্ত নালীকে ব্লক করে দেয়, তাহলে রক্ত সেই জায়গা পৌঁছতে পারছে না এবং যেখানে পৌঁছতে পারছে না সেই অংশটা পৌঁছে যায়, সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক বলে। আরেকটা স্ট্রোক আছে যেটা হচ্ছে রক্তনালী ছিঁড়ে যায়, ব্রেনের কোনো অংশের রক্তনালী যদি ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে একই অবস্থা হবে, রক্ত পৌঁছছে না, রক্ত পাচ্ছে না এবং ব্রেনের একটা অংশ পৌঁছে যায়, সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক বেসিক্যালি আসলে আমরা দেখে যে এটা হলে কি হবে, শরীরের একটা পাশ অবশ হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে, এবার হাত পা দুটো সে নাড়াতে পারবে না, কখনো কখনো কথা বন্ধ হয়ে যাবে, কখনো কখনো খেতে পারবে না, খেতে গেলে তার কাশি উঠবে, সেটা দিয়ে আমরা স্ট্রোকটা বুঝে ফেলি। কিন্তু তার ডায়াগনোসিস না ঠিক, এটা কোন ধরনের স্ট্রোক হয়েছে সেটা বোঝার জন্য আমাদের সিটি স্ক্যান বা এমআরআই করে নিতে হয়। এ হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোক।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, ব্রেন স্ট্রোক কেন হয়, এর কারণটা আসলে কি?
কারণ আসলে ডেফিনেট কোনো কাজ বলা খুব মুশকিল। এটা আমরা জানি যে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, কিন্তু কারণ বলা যায় বোঝা যায় না, জানা যায় না। রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে যেগুলো এটাকে প্রভোক করে, যেটা হওয়ার জন্য এটা উদ্বৃত্ত করে বা যেটার কারণে ঠিক রোগটা হওয়ার চান্স বেড়ে যায়, কিন্তু সরাসরি কারণ বলা যাবে না। সেগুলোর মধ্যে যেমন আমাদের যদি হাইপারটেনশন প্রেশার বেশি থাকলে কি হয়, এখানে রক্ত নালী যাত্রে ক্ষত হয়, ক্ষত হলে ঠিক ওই জায়গাটাই আমাদের চর্বি জমতে থাকে, লিপিড জমতে থাকে, কোলেস্ট্রল জমতে থাকে, জমতে জমতে এক সময় পুরোটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে ইসকেমিক স্ট্রোক হয়। আর একটা অতিরিক্ত প্রেশার বেশি থাকলে যদি কারো অনেক বেশি প্রেশার হয়ে যায়, হরতালের মধ্যে বেড়ে যায়, তখন দেখা যায় রক্ত না যায় ফিরে যায়, সেটাতে হেমোরেজিক স্ট্রোক হয়। এটা যে ঠিক কারণ না বলে আমরা এটাকে রিস্ক ফ্যাক্টর বলি।
আচ্ছা, যদি ডায়াবেটিস থাকে কারো, সেক্ষেত্রে তার ব্রেন স্ট্রোকের ঝুঁকি কি থাকে?
ডায়াবেটিস থাকলে যেটা হয় বলতে হয় ডায়াবেটিস সকল রোগের মা, মানে যেখানে যেখানে রক্ত পৌঁছে তার প্রতিটা রক্ত কণার সাথে কিন্তু আমাদের সুগারটাও পৌঁছে যায়। অতিরিক্ত সুগার থাকে যেটা হয় সেখানে আমাদের এই রক্তনালিকা ক্ষত হয়, এক সময় সেটা স্ট্রোককে প্রভোগ করে, স্ট্রোককে বাড়িয়ে দেয়, স্ট্রোকের চান্সটা বেড়ে যায়। আর কিছু আছে যেটা আমাদের ব্যাড হ্যাবিট যেগুলো আছে, যেমন আমরা সিগারেট স্মোকার যারা আছে অথবা পান, সাদা, জর্দা এই জিনিসগুলো, এগুলো নিকোটিনের পরিমাণ বাড়িয়ে দেয়। বেড়ে গেলে কি হয় যে আমাদের রক্তনালিকাটি ক্ষত হয়, রক্তের রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায় এবং রক্তনালিগুলো স্পাজম হয়, সংকুচিত হয়, চুপসে যায়, সেই ক্ষেত্রে স্ট্রোক হতে পারে। আরো কিছু তো আছে যে আমাদের লাইফস্টাইল, আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, আমরা এখন এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা অলস হয়ে যাচ্ছি জাতি হিসাবে দিনকে দিন। আমরা শুয়ে বসে কাটাই, আমাদের যে কায়িক পরিশ্রম সেটা আমরা করছি না, এক্সারসাইজ করছি না, এবং সেটার কারণে কি হয় আমাদের শরীরের যে মেটাবলিজমটা কমে যাচ্ছে, চা খাচ্ছি পুরোটাই কিন্তু চর্বি হিসাবে, কোলেস্ট্রল হিসাবে আমাদের রক্তনালিকাতে জমে যায় এবং স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। কিছু আছে যে আমাদের হরমোনাল ব্যাপার আছে, হাইপোথাইরয়েডিজম, আসলে সেইগুলোর চিকিৎসা সবগুলোই করা সম্ভব। আর এখানে একটু লম্বা লিস্ট থাকে, যেমন আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা বলতে হয়, আমরা বেশি মাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছি মাংস খাওয়ার ব্যাপারে, বিশেষ করে রেড মিট খেলে এখানে চর্বি জাতীয় যেটা প্রাণীজ চর্বি যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের রক্তনালীর ক্ষত বেশি সৃষ্টি করে। মাছের তেলগুলো আমাদের শরীরের জন্য ভালো, সেইটা আমরা কম খাচ্ছি, চর্বি খাচ্ছি বেশি, মাংস খাচ্ছি বেশি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যদি খাবারের ব্যাপারে আমরা সবজিটা খেতাম, বিশেষ করে বাদাম জাতীয় খাবারগুলো, এগুলো কিন্তু আমাদের এলডিএল এর পরিমাণ বাড়ায় এবং সেটা আমাদের স্ট্রোকটাকে, স্ট্রোকের প্রবণতাকে হ্রাস করে। সামুদ্রিক মাছের তেল যেগুলো, এগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা ফাইভ ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলো আমাদের শরীরের জন্য ভালো এবং সেগুলো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে খাই আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম।
তো জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, ব্রেন স্ট্রোক নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে ব্রেন স্ট্রোকের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব একই সময়ে, তখনও আমাদের সাথে থাকতে ভুলবেন না। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 29 ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, চীন থেকে এলো 2,04,60,000 ডোজ টিকা, দৈনিক কালের কণ্ঠ। রাজধানী বনানীতে আরও 3 জন ওমিক্রনে আক্রান্ত, দৈনিক প্রথম আলো। মেগা প্রকল্পে মেগা উন্নয়ন, দৈনিক ইত্তেফাক। ফেনীতে 144 ধারা উপেক্ষা করে বিএনপির পথসভা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ইট পাটকেল নিক্ষেপ, দৈনিক মানব জমিন। খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে ফের জেলে গিয়ে আবেদন করতে হবে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, ধর্ম থেকে রাজনীতিকে বাদ রাখার কথা বলে গোয়ার রুদ্রকেশ্বর মন্দির পুজো দিলেন অভিষেক, দৈনিক আনন্দবাজার পত্রিকা। হঠাৎই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ইমরান, কেন এমন ভুল বদল পাক সুপ্রিমোর, দৈনিক সংবাদ প্রতিদিন। দৈনিকটির ভিন্ন একটি শিরোনাম, নাগাল্যান্ড কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করবে রাজ্যের এসআইটি, অনুমতি দিল সেনা।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দৈনিক প্রথম আলোর খবর, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দেশে আরও তিনজন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে সাতজন ওমিক্রন ধরনে সংক্রমিত হলেন। নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা, তাদের মধ্যে দুজনই নারী। আজ বুধবার সকালে করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্য ভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা এসব তথ্য জানা গেছে। GISAID জানিয়েছে, নতুন করে সংক্রমিত দুই নারীর একজনের বয়স 30, আরেকজনের বয়স 47 বছর। অমিক্রনে আক্রান্ত হওয়া পুরুষ ব্যক্তিটির বয়স 84 বছর। নতুন করে অমিক্রনে সংক্রমিত এই তিনজনই সুস্থ আছেন।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, চীন থেকে বাংলাদেশে এসেছে 2,04,60,000 ডোজ করোনার টিকা। করোনার টিকার সর্ববৃহৎ এই চালানটি এসেছে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির অংশ হিসেবে। মঙ্গলবার ইউনিসেফের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিসেফ সরবরাহকৃত 10 কোটি ডোজ টিকার মধ্যে 5 কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভ্যাক্স ফেসিলিটির মাধ্যমে। ইউনিসেফ দ্বারা সরবরাহকৃত এই 10 কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিপুল সংখ্যক টিকা সংগ্রহ করেছে। টিকার এই চালান 2022 সালের জুন মাসের মধ্যে বাংলাদেশের অন্তত 80% মানুষকে কোভিড টিকার আওতায় আনার লক্ষ্যকে বেগবান করবে। চলতি বছরের 26 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার 28.44% মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, ফেনীতে 144 ধারা উপেক্ষা করে পথসভাকে কেন্দ্র করে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সড়কে পুলিশের সঙ্গে নেতাদের ধস্তাধস্তি, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংক্ষিপ্ত বক্তব্য রেখে পূর্ব নির্ধারিত জনসভা কর্মসূচির সমাপ্তি করে স্থান ত্যাগ করেন বিএনপির নেতাকর্মীরা। ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেসবাউদ্দিন জানান, পূর্ব নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা শহরের ইসলামপুর রোডের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হন। সকাল 10টার দিকে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিতে চাইলে নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় দুর্বৃত্তরা বেশ কিছু ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে গিয়ে আবারও আবেদন করতে পারবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আইনি সুযোগ নেই। তার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়েছে, তাকে বিদেশে পাঠানোর আইনগত কোনো সুযোগ নেই।
মেগা প্রকল্পে মেগা উন্নয়ন, এটি দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, বর্তমান সরকারের আমলে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এসেছে গত এক দশকে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ভিশন 2041। ওই বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চান তিনি। তারপর আছে শত বছরের ডেল্টা প্ল্যান, বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল পায়রা ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এসব প্রকল্পের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের নব দিগন্ত উন্মোচিত হবে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভার নির্বাচন, সেই কারণে গোয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়েছে তৃণমূল। মঙ্গলবার রাতে গোয়া গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে গোয়ার সানকুলামের রুদ্রকেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। তারপরেই দিলেন ধর্ম থেকে রাজনীতিকে বাদ রাখার বার্তা। পুজো দিয়ে কি তিনি গোয়ায় কোনো রাজনৈতিক কর্মসূচি করবেন? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিষেক বলেন, এখন দলের কোনো রাজনৈতিক কর্মসূচি গোয়ায় নেই। আপনারাও জানেন এই সময় কোনো কর্মসূচি তৃণমূল রাখেনি। আমার মনে হয় মন্দির মসজিদ গির্জায় রাজনীতি হয় না। আমার মনে হয় ধর্ম ও রাজনীতিকে মিলিয়ে দেওয়া ঠিক নয়। ধর্ম নিজের জায়গায় থাকুক, ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দেখাও ঠিক না।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, ডিসেম্বরের গোড়ার দিকে জঙ্গি সন্দেহে সেনাবাহিনীর কমান্ডোদের গুলিতে 13 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে নাগাল্যান্ডে, যার পর তোলপাড় পড়ে যায় গোটা দেশে। বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়। অপরপক্ষে নতুন করে বিশেষ আইন আফস্পা প্রত্যাহারের দাবি উঠেছে। এই অবস্থায় নাগাল্যান্ড হত্যাকাণ্ডের তদন্তে রাজ্যের বিশেষ তদন্তকারী দলকে জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা। গত 5 ডিসেম্বর সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশাল ফোর্সের গুলিতে ঝাঁঝরা হন 14 জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়ে পড়ে গোটা দেশ। সেই সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়।
দৈনিক সংবাদ প্রতিদিনের আরেকটি শিরোনামের খবরে বলা হয়েছে, সময়টা একেবারে ভালো যাচ্ছে না ইমরান খানের। বিরোধীদের তোপে পাক প্রধানমন্ত্রী এমনিতেই কোণঠাসা। এই পরিস্থিতিতে আচমকাই তাঁর মুখে শত্রু ভারতের প্রশস্তি, যা শুনে বিস্মিত ওয়াকিফ আল মহল প্রশ্ন উঠছে, কি হল ইমরানের, ঠিক কি বলেছেন ইমরান? লাহোরে টেকনোপলিসের এক অনুষ্ঠানে গত 23 ডিসেম্বর নাকি প্রযুক্তি ক্ষেত্রে ভারতের দাপটের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, এ বিষয়ে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। তার মতে আগামী 15-20 বছরের মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে ভারত $150 বিলিয়ন রপ্তানিতে পৌঁছাবে, যেখানে ভারতের ক্ষেত্রে তা হতে পারে মাত্র $2 বিলিয়ন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা ফাতের 13 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা এই সূরার 14-16 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 14 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
لله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما।
আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু।
গত আসরে সেই সব মুনাফিক সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা অন্তরে ছিল কাফির কিন্তু বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান হিসেবে তুলে ধরত। এরপর এই আয়াতে বলা হচ্ছে, অবশ্য আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু, যে কেউ তার অতীত কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে তিনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু যারা নিজেদের মন্দ কর্মে অটল থাকে এবং আল্লাহর নির্দেশের সামনে গোয়ার্তুমি ও হঠকারিতা দেখায়, তারা নিজেদেরকে এই ক্ষমা গুহার গণ্ডি থেকে বের করে নেয়, তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এই আয়াতে গোটা বিশ্ব জগতের উপর আল্লাহর একচ্ছত্র সার্বভৌমত্বের কথা উল্লেখ করা হয়েছে। এটি এ কারণে যে কেউ যেন এ কথা না ভাবে যে তার পক্ষে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের গণ্ডির বাইরে চলে যাওয়া সম্ভব।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, আল্লাহ তাআলার রহমত ও দয়া তার ক্রোধের উপর প্রাধান্য পায়। যতক্ষণ পর্যন্ত মানুষ মন্দ কর্মের মাধ্যমে আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত না করে, ততক্ষণ পর্যন্ত সে এই দয়ার অন্তর্ভুক্ত থাকে। দুই, মানুষের পরকালীন মুক্তির জন্য ভয় ও আশা, এই দুটি বিষয়কে পাশাপাশি রাখতে হবে। একদিকে আল্লাহর ক্রোধের ভয় থাকতে হবে এবং অন্যদিকে তার রহমত ও ক্ষমা লাভ করার আশা বুকে পোষণ করতে হবে।
এবারে সূরা ফাতহের 15 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
সায়াকুলুল মুখাল্লাফুনা ইযা ইনতালাকতুম ইলা মাগানিমা লিতাখুযুহা দারুনা নাতবাউকুম ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ কুল লান তাতবাউনা কাযালিকুম ক্বালাল্লাহু মিন ক্বাবল فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا
তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন পশ্চাতে থাকা লোকেরা বলবে, আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও। তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। আপনি বলুন, তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হতে পারবে না, আল্লাহ পূর্বেই এরূপ বলে রেখেছেন। সুতরাং তারা শীঘ্রই বলবে, বরং তোমরা তো আমাদের প্রতি হিংসা করছ। বস্তুত তাদের বোধ শক্তি সামান্য।
মুনাফিকদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সুযোগের সন্ধান করা। এ ধরনের মানুষ সবসময় দায়িত্ব থেকে পালিয়ে বাঁচলেও যেখানে স্বার্থের নামগন্ধ পাওয়া যায় সেখানে গিয়ে হাজির হয়। হুদাইবিয়া থেকে ফিরে আসার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে খাইবার বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন এবং এই যুদ্ধে তাদেরকে অংশগ্রহণের অনুমতি দেননি যারা হুদাইবিয়ায় যাওয়ার ব্যাপারে রাসূলের নির্দেশ অমান্য করে নিজেদের ঘরবাড়িতে থেকে গিয়েছিল। কিন্তু যখন মুসলমানরা খাইবারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল, তখন এসব লোক অতীত ভুলের প্রায়শ্চিত্ত করার অজুহাত তুলে এ যাত্রায় মুসলমানদের সফর সঙ্গী হওয়ার ও গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। কিন্তু নবীজি এ সময় আল্লাহর নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে খাইবারে না আসার নির্দেশ দেন।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, কঠিন দুঃসময়ে যারা নিজেদের সামাজিক দায়িত্ব পালন করে না, তাদেরকে কিছু সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখতে হবে, যাতে এ ধরনের সুযোগ সন্ধানী হওয়া থেকে অন্যরা বিরত থাকে। দুই, সব মুসলমান ইমানদারিত্ব ও আল্লাহর নির্দেশ পালনের দাবি করে, কিন্তু কঠিন পরিস্থিতিতেই কেবল মুমিন ও মুনাফিকদের আলাদা করে চেনা যায়।
এবারে এই সূরার 16 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাবি সাতুদ'আউনা ইলা কওমিন উলি বা'সিন শাদীদিন তুকাতিলুনাহুম আও ইউসলিমুন ফাইন তুতি'উ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা ও
যেসব বেদুইন পিছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলুন, শিগগিরই তোমাদেরকে ডাকা হবে এক কঠোর যোদ্ধাজাতির বিরুদ্ধে যুদ্ধ করতে। তারা আত্মসমর্পণ না করা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। অতঃপর তোমরা এ নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যদি আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।
আগের আয়াতে মুনাফিকদের খাইবার যুদ্ধে অংশগ্রহণের আবেদন প্রত্যাখ্যান করার পর এই আয়াতে বলা হচ্ছে, তোমরা যদি আগের নির্দেশ অমান্য করার কারণে সত্যি অনুতপ্ত হয়ে থাকো তাহলে এর পরবর্তী যুদ্ধে নিজেদের আন্তরিকতার প্রমাণ দিতে পারবে। আল্লাহ তাআলা তোমাদেরকে অতীত ভুলের প্রায়শ্চিত্য করার সুযোগ করে দিয়েছেন, তবে সেই যুদ্ধে গনিমতের মালের আশা করো না এবং যুদ্ধলব্ধ মাল পাওয়ার আশায় সে যুদ্ধে অংশগ্রহণ করো না। যদি তা করতে পারো তাহলে তোমরা আল্লাহর রহমত ও তাঁর রাস্তায় জিহাদকারীদের অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু যদি আগের মতো এবারও পিছু টান দাও এবং আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ অমান্য করো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, সামাজিক জীবনে অন্যায়কারী ব্যক্তিদেরকে চিরতরে বয়কট করার পরিবর্তে তাদের জন্য ফিরে আসার সুযোগ রাখতে হবে। দুই, জিহাদের ময়দানে অংশগ্রহণের একমাত্র লক্ষ্য থাকবে আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ পালন করা। রাজ্য জয় কিংবা অপরের উপর আধিপত্য বিস্তার জিহাদের উদ্দেশ্য হতে পারবে না। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
صل على محمد وآل محمد
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। কয়েক মাস নয়, কয়েক সপ্তাহ সময় আছে পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের যৌথ বিবৃতি। বিএনপি নেতাদের অপরাজনীতির শিকার বেগম খালেদা জিয়া বললেন, ওবায়দুল কাদের বিদেশে যেতে বেগম জিয়াকে জেলে গিয়ে আবেদন করার পরামর্শ আইনমন্ত্রীর। বিজেপি রাবণের মতো যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে, ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্তব্য। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে কয়েকটি খবর। অধিকৃত সিরিয়ার গোলার মালভূমিতে নতুন করে ইহুদি বসতি স্থাপনের যে পরিকল্পনা ইহুদিবাদী ইসরায়েল নিয়েছে তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে ইসরায়েলের এই পরিকল্পনা মূলত আরবদের বিরুদ্ধে আগ্রাসনের নতুন রূপ। হামাসের মুখপাত্র হাজেম কাসেম গতকাল এসব কথা বলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Thank you.